আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে ভাষণ দানকালে বলেন, হে লোক সকল, আল্লাহ তোমাদের উপর বাইতুল্লাহর হজ ফরজ করেছেন, অতএব তোমরা হজ পালন করো। একটা লোক বলে উঠল, হে আল্লাহর রাসূল, প্রতি বছর তা করতে হবে কি? তিনি নিরুত্তর থাকলেন এবং লোকটি শেষ পর্যন্ত তিনবার জিজ্ঞাসা করল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমি বলতাম হ্যাঁ, তাহলে প্রতি বছরে হজ ফরজ হয়ে যেত আর তোমরা তা পালন করতে অক্ষম হতে। অতঃপর তিনি বললেন, তোমরা আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও যতক্ষণ আমি তোমাদেরকে তোমাদের স্ব অবস্থায় ছেড়ে রাখব, কেননা তোমাদের পূর্বেকার জাতিরা অতিমাত্রায় জিজ্ঞাসাবাদ ও তাদের পয়গম্বরদের বিরোধিতা করার দরুন ধ্বংস হয়েছে। সুতরাং আমি যখন তোমাদেরকে কোনো কিছু করার আদেশ দেব তখন তোমরা তা সাধ্যমতো পালন করবে, আর যা করতে নিষেধ করব তা হতে বিরত থাকবে। উক্ত রাবি রাদিয়াল্লাহু আনহু থেকেই বর্ণিত, তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করল সর্বোত্তম কাজ কি? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান রাখা। জিজ্ঞাসা করা হলো তারপর? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ করা। পুনরায় তাকে জিজ্ঞাসা করা হলো তারপর? তিনি বললেন, হজ পালন করা অথবা মাবরুর। মাবরুর অথবা বিশুদ্ধ বা গৃহীত হজ, সেই হজকে বলা হয় যাতে হাজি কোনো প্রকার আল্লাহর অবাধ্যতা ও পাপাচারে লিপ্ত হয়নি। উক্ত রাবি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলতে শুনেছি যে যে ব্যক্তি আল্লাহর জন্য হজ পালন করল এবং তাতে কোনো অশ্লীল কাজ করল না, পাপাচার করল না, সে ব্যক্তি ওই দিনকার মতো নিষ্পাপ হয়ে বাড়ি ফিরবে যেদিন তার মা তাকে প্রসব করেছিল। এবং উক্ত রাবি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি উমরা পরবর্তী উমরা পর্যন্ত ওই দুয়ের মধ্যবর্তী সময়কৃত পাপরাশির জন্য কাফফারা হয়, আর মাবরুর বিশুদ্ধ বা গৃহীত হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র কাবার দিকে স্বগৃহ থেকে তোমরা বের হওয়াতে তোমার সওয়ারির প্রত্যেককে পদক্ষেপের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে সওয়াব লিপিবদ্ধ করবেন এবং একটি করে পাপ মোচন করবেন। আরাফায় অবস্থানকালে আল্লাহ নিচের আসমানে নেমে আসেন এবং তাদেরকে নিয়ে বা হাজিদেরকে নিয়ে ফেরেশতাবর্গের নিকট গর্ব করেন, বলেন, ওই যে আমার বান্দাগণ আলুথালু কেশে ধুলামলিন বেশে দূর দূরান্তর পথ অতিক্রম করে আমার কাছে এসে আমার রহমতের আশা করে এবং আমার আজাবকে ভয় করে, অথচ তারা আমাকে দেখেনি, তাহলে তারা আমাকে দেখলে কি করতেন? সুতরাং তোমরা যদি বা তোমার যদি বালির পাহাড় অথবা পৃথিবীর বয়স অথবা আকাশের বৃষ্টি পরিমাণ গোনা থাকে, আল্লাহ তা ধৌত করে দেবেন, পাথর মারার সওয়াব তোমার জন্য জমা থাকবে, মাথা নেড়া করলে প্রত্যেক চুলের বিনিময়ে একটি করে সওয়াব লেখা হবে, অতপর কাবা গৃহে তাওয়াফ করলে তুমি তোমার পাপরাশির সেদিন পাপরাশি থেকে সেদিনের মতো বের হবে যেদিন তোমার মা তোমাকে জন্ম দিয়েছিল। আসসালামু আলাইকুম লিসনার্স, স্বাধীন মিউজিক .com এর ভৌতিকতার মায়া আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমি ডক্টর আলিফ। আমি আগে অনেকবার অনেক জায়গায় স্টোরি বলেছি এবং আপনাদের সকলে যারা নতুন আমাকে শুনছেন তাদের জন্য বলছি, আমি আমার প্রত্যেকটি ঘটনা শুরুতে আগেই কিছু হাদিসের তালিম করে নিই। এটি আমার আমাকে যিনি ঘটনা পাঠাতেন রেফায়েত ভাই, তার উপদেশ বলা চলে। এবং আমি মনে করি যে আমাদের গায়েবি জিনিসের প্রতি যতটুকু বিশ্বাস আছে তার থেকে একটু বেশি বিশ্বাস স্থাপন করা বা ইমান আনাটা অত্যন্ত জরুরি। আমাদের বর্তমান জমানায় বা বর্তমান জীবনে আমরা প্রকৃতি নিয়ে যে ধরনের নাস্তিকের লীলা খেলা খেলি সেদিক থেকে বের হওয়ার জন্যই জাস্ট আমার কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়া। আমি যেসব হাদিসগুলো তখন পর্যন্ত পড়ে শোনালাম তা বুখারী শরীফে আছে, যা 1773 নম্বর আয়াত, মুসলিম শরীফের 3355 নম্বর আয়াতে মেনশন করা আছে, বুখারী শরীফ নম্বর 1521, 1819 থেকে 1820, মুসলিম শরীফের হাদিস নম্বর 3357 থেকে 3358, বুখারী শরীফের 26 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 258 নম্বর হাদিস থেকে এই পর্যন্ত আমি আপনাদেরকে কিছু হাদিস শুনিয়েছি। ক্ষমা করবেন যদি আমি অতিরিক্ত কথা বলে থাকি। আমি নর্মালি আমার প্রত্যেকটি ঘটনা শুরুর আগে হাদিস দিয়েই শুরু করে থাকি। সুতরাং ভৌতিকতা মায়াতে আপনারা যদি আপনার ঘটনা পাঠাতে ইচ্ছুক হন তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস নোট ডাউন করতে পারেন, দ্যাট ইজ bhaiyotia@gmail.com। এখানে আপনারা আপনার ঘটনা পাঠাতে পারেন, আমি চলে যাব আমার ঘটনায় এবং আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি।
Entertainment is a must. Shunun Shadhin Podcast.
রাত দুটো তিরিশ, দুজন লোক হাতে হারিকেন নিয়ে তড়িঘড়ি করে কাদের মিয়ার বাড়ির উঠোনে এসে ঘরের জানালার সামনে গিয়ে দাঁড়ায়। সেই সময় কাদের গভীর ঘুমে আচ্ছন্ন, হঠাৎ জানালাতে হালকা করে কয়েকটা টোকা পড়ে। টোকা পড়ার শব্দে কাদের হালকা করে চোখ মেলে তাকায়। আধো আধো ঘুমে সে শুনতে পায় ফিসফিস করে কেউ বলছে, কাদের, অমুক তো মারা গেছে, জলদি বাইরে আয়। কাদের বিষয়টা তেমন বুঝতে পারে না, তাই সে হালকা করে জানালা খুলে দেখে তার পরিচিত দুজন লোক দাঁড়ানো। মৃত্যুর খবর শুনে তিনি জলদি বিছানা ছেড়ে ওঠে, ঘরের বাইরে আসে, এসে তাদেরকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন তারা বলে, ও তো কিছুক্ষণ আগে মারা গেছে রে, জলদি চল, ওকে দাফন দিতে হবে, তাছাড়া লাশ বেশিক্ষণ রাখা যাবে না, লোকজন জানাজানি হয়ে গেলে তো অনেক বড় সমস্যা। এই কথা শোনা মাত্রই কাদেরের বুক ধুক করে ওঠে। সেই দুজনের সাথে এই রাতের বেলায় তড়িঘড়ি করে কাদের বেরিয়ে পড়ে লাশের বাড়ির উদ্দেশ্যে। লাশের বাড়ির উঠোনে যেতেই কাদের দেখে চার পাঁচজন লোক উঠোনে দাঁড়িয়ে আছে এবং তারা খুব আস্তে আস্তে চাপা স্বরে বলছে, এই লাশকে এখনই দাফন দিতে হবে, কিন্তু লাশ কে বের করবে? লাশ বের করার মতো সাহস তাদের মধ্যে কারোর হচ্ছিল না, সকলেই ভয়ে ঘরের বাইরে দাঁড়িয়েছিল। এরপর কাদের সহ তাদের মধ্যে থাকা আরেকজন ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরে গিয়ে দেখে খাটের উপর একটা লাশ, চোখ মেলে বড় বড় করে তাকিয়ে আছে, গাল থেকে চোয়াল পর্যন্ত বিশাল বড় একটা হাসি। মুখের দিকে তাকিয়ে দেখে মনে হচ্ছে এই হাসির শব্দ যেন ঘরের চারিপাশেই শোনা যাচ্ছে, প্রকম্পিত হচ্ছে। চারদিক থেকে হাসির শব্দে তাদের দুজনের বুক কেঁপে ওঠে, স্বাভাবিক যে কোনো মানুষেরই হওয়ার কথা। তারা দুজন বাইরে আসে, এসে পাশ থেকে তিনটা শক্ত গাছের ডাল তিন টুকরো করে কেটে নিয়ে আবারও ঘরের ভেতর প্রবেশ করে। ডালটি হাতে নিয়ে সেই লাশটিকে স্পর্শ না করে ছোট ছোট ডালের তিনটা টুকরা লাশের পিঠে নিজ দিয়ে কোনোভাবে ঢুকিয়ে লাশটিকে মাটিতে নামায়। তারপর বাকি চারজনকে ভেতর আসতে বলে এবং সেই ডালের তিন মাথায় তিনজন করে মোট ছয় জন সেই ডালের মাথা ধরে লাশটিকে কোনোভাবে ঘর থেকে বের করে নিয়ে যায় গোসল করানোর জন্য। যখন তারা লাশটি ঘর থেকে বের করতে যাবে তখন তাদের মধ্য থেকে দুজনের নজর লাশটির দিকে পড়ে। এক পলকের জন্য তারা দেখে লাশটি যেন তাদের দিকে তাকিয়ে জোরে জোরে খিলখিল করে হাসছে। হাসির কারণে তাদের পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। লাশ ঠান্ডা হয় কিন্তু জীবন্ত মানুষকে ঠান্ডা করার জন্য লাশের একটা ছোট্ট মুভমেন্ট যদি কেউ চোখে পড়ে সেটাতেই এনাফ। হঠাৎ এমন একটি দৃশ্য দেখে তারা দুজনেই ভয় পেয়ে ডালের মাথার সাইডটি ছেড়ে দেয়, যার ফলে লাশটি ধপাস করে মাটিতে পড়ে যায়। লাশটি যখন মাটিতে পড়ে যায় ঠিক সেই সময় অনবরত পাখির কিচিরমিচির শব্দ, মনে হচ্ছে তাকে যেন গাছপালার ডালে ডালে বিভিন্ন পাখি দাপাদাপি করছে। তারা খুব কষ্ট করে লাশটা ঘর থেকে বের করে নিয়ে আসে। ঘরের বাইরে লাশ আনার সাথে সাথে কোকিল, পেঁচা, ঘুঘু ডাকাডাকি করছে। ডাকার ধরন থেকে মনে হচ্ছে এরা কোনো ডাকাডাকি করছে না, এক একটা পাখির ডাক যেন এক একটা আর্তনাদ, তারা কান্নাকাটি করছে। পরিবেশটা একদম থমথমে হয়ে গেল। এমনিতেই কোনো একটা লাশ মারা বা কোনো একটা মানুষের মৃত্যু হলে এলাকাটা, জায়গাটা, স্থানটা থমথমে হয়ে যায়, সেই জায়গাটাও থমথমে, সবকিছু যেন একেবারে মুহূর্তের মধ্যে নিশ্চুপ। লাশ গোসল করানোর জন্য তারা লাশটিকে একটা চৌকির মধ্যে রাখে। যখন লাশ তারা চৌকির মধ্যে রাখে ঠিক তখন মনে হচ্ছিল দূর থেকে কেউ তাদের দিকে কয়েকশো পাতিল ছুঁড়ে মেরেছে। পাতিল ছুঁড়ে মারা পড়ার শব্দ স্পষ্ট তারা তাদের কানে শুনতে পায়। তারা ভয়ে কেঁপে ওঠে এবং কাদের বলতে থাকে তাড়াতাড়ি হাত চালা, এখনই গোসল করানো শেষ করতে হবে, যেহেতু লাশটা ধামাচাপা দেওয়া লাগবে তাই যত দ্রুত সম্ভব লাশটাকে দাফন করার জন্য গোসল করাতে হবে জলদি। কাদের সহ আরেকজন মিলে মোটা কাপড়ের ব্যবস্থা করে এবং সেই কাপড় তারা দুজন হাতের মধ্যে মোটা করে পেঁচিয়ে নেয়, সেই সাথে নিজেদের চোখ শক্ত করে কাপড় বেঁধে দিয়ে দেয়। আর সেখানে থাকা বাকি দুইজনকে বলে লাশ দাফন করার জন্য কবর খোঁড়। হারিকেন নিয়ে সেই দুজন কবরস্থানে চলে যায়। বাকিরা লাশটিকে গোসল করাতে যায়। তারা যখন চোখে কাপড় বেঁধে লাশটিকে গোসল করাতে যাবে, ঠিক তখন মনে কানে ভেসে আসলো ছিল দূর থেকে কেউ কাঁসার কলসে জোরে জোরে বাড়ি মারছে, আর সেই বাড়ি মারার শব্দ তাদের কান পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছে। তখন তারা লাশের গায়ে পানি ঢেলে গোসল করাতে যায়। ঠিক তখন তাদের কাছে মনে হচ্ছিল আশেপাশের গাছগুলো উপর থেকে কারা যেন নেমে আসছে খুব দ্রুত গতিতে, পাতার সাথে পাতার ডালের সাথে ডালের বাড়ি খাওয়ার মুরমুর শব্দ হচ্ছিল। শব্দের ফলে তারা আল্লাহ আল্লাহ বলে ডাকা শুরু করে। আর ওইদিকে যে দুইজন লোক কবরস্থানে কবর খুঁড়তে গিয়েছে তাদের সাথে ঘটে একটা ঘটনা। তাদের মধ্য থেকে যখন একজন কোদাল দিয়ে মাটি এক কোপ দেয়, ঠিক সেই সময় তাদের পায়ের নিচের মাটি কেঁপে ওঠে। কোপ দেওয়ার শব্দ মনে হল অনেকগুলো পাখি ঝাঁক বেঁধে কিচির মিচির করতে করতে উড়ে গেল। যতবার মাটিতে কোপ দেয় ততবার তাদের পায়ের নিচের মাটি কেঁপে ওঠে। এর মধ্যে তারা শুনতে পায় কারো পায়ের প্রতিধ্বনি, দানবের মতো হেঁটে আসছে তাদের দিকে, প্রতিটি পায়ের কদমে যেন মাটি কাঁপিয়ে দিচ্ছে। আর এদিকে কাদের সহ আরেকজন মিলে কোন রকম লাশের হাত পা রানের চিপা আঙ্গুলগুলো খিলাল করে কোনোভাবে গোসল কাজ সম্পন্ন করে এবং একটা কাপড় দিয়ে পুরো শরীর কোন রকম পেঁচিয়ে ফেলে আর বলতে থাকে জলদি করে লাশটা কবর দিতে হবে, লাশ থাকা মানে বিপদ। কাপড়টা কোন রকম পেঁচিয়ে সেখানে থাকা চারজন ব্যক্তি দুজন পায়ের দিকে দুজন মাথার দিকে ধরে এক প্রকার দৌড়ের মতো কবরস্থানের দিকে লাশ নিয়ে যেতে থাকে। তারা যখন লাশ নিয়ে কবরস্থানে যেতে থাকে তখন তাদের কাছে মনে হচ্ছিল তাদের পেছন পেছন অনেকে তাদের গতিতে দ্রুত এগোচ্ছে, কান্নার রোল পড়ে গেছে পিছনে, কাঁপতে কাঁপতে লোকজন পেছনে আসছে, পেছন থেকে আসছে। কেউ চাপা স্বরে কান্না করছে, কেউ বা জোরে জোরে কান্না করছে। কান্নার শব্দ আকাশে বাতাসে কেমন একটা প্রতিধ্বনি হয়ে কোন কোন জায়গা থেকে বাড়ি খেয়ে আবার ফেরত আসছে। আর তাদের পাশ কাটিয়ে কেউ এক প্রান্ত থেকে অনেক অন্য প্রান্তে দ্রুত গতিতে দৌড়ে দিয়ে যাচ্ছে। কবরস্থানে পৌঁছাতে দেখে বাকি দুজন হারিকেনের আলোয় মোটামুটি অর্ধেক কবর খুঁড়ে ফেলেছে। যেহেতু তাদের সাথে কোনো কিছু সমস্যা হচ্ছে তাই কাদের তখন বলে ওঠে, কবর আর খোলা লাগবে না, এখানে একে এখনই দাফন করতে হবে। কোন প্রকার জানাজা ছাড়াই তারা সেই লাশটাকে কবরস্থ করতে যায়। যখন কবরস্থ করতে যায় ঠিক তখনই ধূপ করে হারিকেনের আলোটা নিভে যায়, যেই আলোটি তাদের ভরসা ছিল। চারদিক একেবারে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। কোন রকম লাশটা তারা কবরে রাখে। লাশটা কবরে রাখতেই বানরের ডাকাডাকি শুরু হয়ে যায়, পাখির কিচির মিচির শব্দ, সেই সাথে লাশের খিলখিল হাসি। হাসিতে মন হচ্ছিল মাথার উপরের ঘা গাছ ভেঙে এখনই তাদের মাথার উপর পড়বে, গাছগুলো যেন একেবারে তাদের মাথার কাছে নুয়ে আছে। লাশ কবরে রেখে তড়িঘড়ি করে হাত দিয়ে কোন রকম মাটিগুলো লাশের উপর ফেলে মাটি চাপা দিতে যাবে, ঠিক তখনই বাঘের গর্জনের শব্দ। ভয়ে তাদের গলা শুকিয়ে আসছিল। যতটুকু মাটি দেওয়ার যায় ভাটি দেওয়ার দিয়ে সেখান থেকে এক প্রকার দৌড় দিয়ে তারা পালায়। কিন্তু যখন তারা দৌড় দিতে থাকে তখন পেছন পেছন দানবের কদমের ন্যায় কেউ ধাওয়া করতে থাকে। কান্নার শব্দ তাদের কানের পাশ ঘেঁষে চলে যাচ্ছে। পেছন ঘুরে দেখতে পায় বিশাল বিশাল নেকড়ে হায়না বাঘ রক্ত চক্ষুর ন্যায় তাদের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে, বলতে বলা যায় ধেয়ে আসছে। চারিপাশে গরম বাতাস, এই গরম বাতাসের মধ্যে একটা তাপ ছিল, আগুনের তাপ। মনে হচ্ছিল আগুন ধেয়ে আসছে পেছন থেকে। চলে যাচ্ছে পরবর্তী ঘটনায়। বিদেশ ফেরত শাহিন দেশে আসে। যেহেতু বিদেশ অনেকটা সময় কাটিয়েছে তাই দেশে এসে চিন্তা করে কিছু জমি জমা যদি কিনা যায়। নিজের গ্রামে তেমন মন মতো ভালো জায়গা পাচ্ছিল না, তাই তিনি আশেপাশের গ্রাম ভালো জমির খোঁজ করছিল। তখন সে কোনো এক লোকের মাধ্যমে খোঁজ পায় পাশের গ্রামের একটা জমির, জমির মালিক যিনি তার ছেলে জমিটা বিক্রি করবে। যেহেতু জমিটা ভালো পজিশনে আর দামও কম তাই জমিটা তার পছন্দ হয়ে যায়। কাগজপত্র যাচাই বাছাইয়ের জন্য, জমি মাপার এবং আনুষঙ্গিক কাজগুলোর জন্য সে গ্রামের চেয়ারম্যানের কাছে যায়। চেয়ারম্যানের অফিসে বসে সবাই আলাপ আলোচনা করে, জমির ভালোভাবে যাচাই বাছাই করার কথাবার্তাও হয় সেখানে। সেখানে উপস্থিত থাকা কাদের দাদা শাহিনকে জিজ্ঞাসা করে, আপনি কি সত্যি জমি কিনতে চান? তখন শাহিন বলে, জি। তার কথা শুনে সেখানে থাকা লোকজন বেশ অবাক হয়ে যায়। সকলে মিলে তাকে বলে, আপনি ভালোভাবে জেনে শুনে জমি কিনছেন তো? আসলে সবাই তাকে ইশারা ইঙ্গিতে কিছু বোঝাতে চাচ্ছিল, তাকে সাবধান করতে চাইছিল। কিন্তু তখন শাহিন তাদেরকে সাথে সাথে জানায় যে সে সব জেনে শুনে বুঝেই জায়গাটা কিনতে যাচ্ছে। আর আগে যেহেতু মালিকের ছেলে তাকে বলেছিল যে এই জমি নিয়ে মানুষ নানা রকম কুসংস্কার বলে বেড়ায়, তাতে যেন শাহিন কান না দেয়। তাছাড়া এই জমির মালিকের ছেলে জানায় যে এই জমি নিয়ে সময় সবাই হিংসা করে। যেহেতু শাহিন আগে থেকেই জানত গ্রামের লোকজন এই ধরনের কথা বলবে, তাই শাহিনও মনে মনে ভাবল যে সবাই তাকে জমিটা না কেনার জন্য এমনভাবে প্রশ্ন করছে কেন, যেন সেরকমই জমিটা কিনতে না পারে, এবং জমিটা চাওয়াতে তো অনেক বড় অন্যায় হয়ে গেছে। শাহিন তখন সবাইকে জানায় যে সে যা করছে ভেবেচিন্তে করছে। সেখানে থাকা সবাই সবার সম্মতিক্রমে শাহিন জমিটা কিনে নেয়। জমি জমা কেনা শেষে এখন তার জমি ফেলে রাখা যাবে না, এটাতে কাজ করতে হবে, ঘর বাড়ি করতে হবে। যখন সে ঘর বাড়ি করতে যাচ্ছে তখন মানুষজন তাকে নানা রকম বাধা দিত, সেসব কথায় আর কোনো পাত্তা দিত না। জায়গাটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে অনেকদিন কোনো মানুষের বসবাস নাই। বাড়ির সামনে উঁচু একটা ভিটা আর কিছু পুরনো বাঁশ, যেগুলো ইতিমধ্যেই ঘুনে খেয়ে ফেলেছে। তারপরও তাদের অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে আছে মাটির সাথে। এখন এগুলো পরিষ্কার করার জন্য শ্রমিক লাগবে। যেহেতু এই গ্রামের মানুষ চাচ্ছিল না যে সে জায়গাটা কিনুক, তাই এই গ্রামের কোনো শ্রমিকই খুঁজলেন না। তিনি তার পাশের গ্রামের কয়েকজন শ্রমিকের সাথে কাজের ব্যাপারে কন্ট্রাক্ট করলেন, কিন্তু তারা সবাই কাজ করার ব্যাপারে অনাগ্রহ দেখায়, তারা কেউ এই কাজ করতে রাজি না। শেষে শাহিন তার গ্রাম থেকে দুই গ্রাম পরে গিয়ে চারজন শ্রমিক পায় যারা কাজ করতে আগ্রহী। তার পরদিন সেই চারজন শ্রমিক কাজের জন্য আসে। শাহিন তাদের জায়গাটা দেখিয়ে দেয়। তারা যখন কাজ করতে আসে, আশেপাশের গ্রামের মানুষ কানাখোসা করতে থাকে, গ্রামের পলিটিক্স যেটা। তাদের মধ্যে আলী নামের একজন লোক এই শ্রমিক বিষয়ে খেয়াল করে এবং তারা কানাখোসা করে বলে কথা শুনে ফেলে। তারপর তিনি পাত্তা না দিয়ে কাজে মন দেয়। যেহেতু ভিটা বাড়িটা ছিল উঁচা আর এইটা ভেঙে করে সমান করবে, তারপর কাজ করতে হবে, আর আশপাশ তাতে অনেক গাছপালা ঝোপঝাড় এগুলো পরিষ্কার করতে হবে। তারা যখন কাজ শুরু করবে তখন গ্রামের একজন লোক বলে ওঠে, এখানে বাড়ি ঘর করবা ঠিক আছে, কিন্তু এই জায়গাটা কিন্তু ভালো না, এখানে খারাপ কিছু আছে, পরে কোনো ঝামেলা হলে আমরা কিন্তু দায়ভার নিব না। এই সেই নানান কথা। শাহিন শ্রমিকদের বলে, দেখো এরা আসলে আমাদের ভালো চায় না, হিংসা করে। আমি অন্য গ্রাম থেকে এসে জমি জমা কিনছি, তাই এরা তাদের চোখে নজরে লেগেছে। কোনো সমস্যা নাই, তোমরা কাজ করো, তোমাদের আমি পারিশ্রমিক বাড়িয়ে দেব। শ্রমিকরাও খুশি। আশেপাশে গ্রামবাসীদের বলে যাওয়া হবে, আমরা বুঝে নেব, আপনাদের বুঝতে হবে না। এই কথা শুনে সবাই সেই স্থান ত্যাগ করে আর তারা খুশি মনে কাজে লেগে পড়ে। কিন্তু আলী একটা বিষয় লক্ষ্য করে যে সবাই যখন চলে যায় তখন পরিবেশটা কেমন থমথমে হয়ে যায়, আলীর গায়ে কাটা দিতে থাকে। মনে হতে লাগলো উঁচু ভিটার উপর থেকে কেউ যেন তাদের উপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আলীর কাছে অস্বস্তি লাগতে থাকে, কিন্তু কাউকে সে তেমন কিছু বলে না। তারপর প্রথমে তারা উঁচু ভিটাটা ভাঙার চেষ্টা করে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তারা যখন জমিতে মাটির উপর কোদাল দিয়ে কূপ দেয় তখন মনে হয় যেন মাটি না, তারা পাথরের উপর কূপ দিচ্ছে। কোদাল যেন 5 ইঞ্চিও ডাবছে না মাটিতে। তারা কয়েকবার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই তারা মাটি কোপাতে পারছে না। এভাবে ঘন্টাখানেক চেষ্টা করে কিন্তু কিছুতেই কি হচ্ছে না কাজ। পাশের পুকুর থেকে পানি এনে মাটি ভেজাতে থাকে, আবার মাটি ভিজে গেলে হয়তো নরম হয়ে যাবে, কোপাতে সুবিধা হবে, কিন্তু মাটি ভেজানোর পরও তারা সেই একই যেই লাউ সই কদু। মাটি তারা কাটতে পারে না। মাটি কাটার অফ কাজ অফ করে তারা মাটির উপর থাকা ঘুনে খাওয়া খুঁটি সরাতে যায়, কিন্তু সেখানেও একই অবস্থা। ঘুনে খাওয়া বা সাধারণত নরম হয়, হাত দিয়ে অনেক সময় ভেঙে ফেলা যায়, কিন্তু তাদের কাছে মনে হচ্ছিল এটা কোনো জরাজীর্ণ বাঁশ না, এটা একটা পিলার, মনে হচ্ছে পিলার দাঁড় করানো। সারাদিন পরিশ্রম করে 100 ভাগের 1 ভাগও কাজ তারা সম্পন্ন করতে পারেনি। তাদের মধ্যে থেকে 2-1 জন রেগেই গেল যে কি কাজ করতে আসলাম, কাজের কোনো কিছু ঠিক নেই, শুধু পরিশ্রমটা করলাম। যেহেতু তারা এখানে কাজ করতে আসছে তাই যত কিছু হোক কাজ তো করতেই হবে। সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার সময় কাজের তেমন অগ্রগতি হয় না, তাই তারা কাজ স্থগিত রেখে ওই ভিটার পাশেই তেরপাল দিয়ে একটা থাকার জায়গায় কোনো রকম বানিয়ে থাকা শুরু করে, ওই রাতটা থাকার ব্যবস্থা করে। যেহেতু সেদিন তাদের কাজের প্রথম দিন, আর প্রথম দিন হয় ফলে তাদের রান্নার কোনো সরঞ্জাম ছিল না, তাই শাহিন শ্রমিকদেরকে বলে কালকে সকালে তাদেরকে রান্নার সকল সরঞ্জাম কিনে দিয়ে যাবে আর তারা এখানেই রান্না করে খাবে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর তাদেরও খাওয়ার দরকার, তাই শাহিন নিকটস্থ একটা হোটেল থেকে তাদের রাতের খাবার ব্যবস্থা করে। তাতে রাত পার করেও দুপুর অবধি খাবার খেতে পারে। তো রাতের খাবার শেষ করে তারা সকালে ঘুমিয়ে যায়। সেদিন রাতে আলী স্বপ্ন দেখে, একজন বয়স্ক মহিলা চুলে জটলা পাকানো তন্ত্র সাধনা করছে এবং তার সামনে আগুনের শিখা প্রজ্বলিত হচ্ছে দাউ দাউ করে অবস্থায়, আর তার পাশে একটা মৃত মানুষের লাশ। সে বয়স্ক মহিলাটি বিড়বিড় করে কিছু একটা পড়ছে আর সেই লাশের উপর লাল আবির ছিটাচ্ছে এবং বুকের উপর এঁকে দিয়েছে একটা চিহ্ন। এবার আলী আরো স্বপ্ন দেখে যে এই বয়স্ক মহিলা সেই লাশটার হাত থেকে পাঁচটা আঙ্গুল কেটে নেয়। পাঁচটা কাটা আঙ্গুলের মাথায় ধারালো সূচ অনবরত ঢুকিয়ে যাচ্ছিল। সেই মহিলা যখন সেই মৃতদেহের আরেকটা হাতের আঙ্গুল কাটতে যাবে, ঠিক তখন দেখে লাশটা তার দিকে তাকিয়ে অনবরত হাসছে। যখন মহিলাটি তার অন্য হাতের আঙ্গুলগুলো কেটে নিল, তখন লাশটা ঘের ঘের করে ঘোঙানোর মতো শব্দ করছিল। মনে হচ্ছে লাশটা ব্যথা পাচ্ছে কিন্তু বলতে পারছে না। একটু পর সেই তান্ত্রিক মহিলা সেই লাশের মুখটার ভেতর কিছু একটা ঢুকিয়ে দেয় এবং সুই দিয়ে ভালো করে মুখটা সেলাই করে দেয়। যখন সেলাই করতে লাগলো, ঠিক তখন আচমকা সেই মহিলার সামনে দুইটা বড় শকুন ধপাস করে মাটিতে আছাড় খেয়ে পড়ে। শকুন দুইটা ডানা মনে হচ্ছিল কেউ টেনে ছিঁড়ে ফেলেছে। মহিলাটা এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। যখন সে ভয় পেয়ে যায়, ঠিক তখন সেই মহিলাকে অদৃশ্যভাবে কেউ দুহাত তিনে টেনে ছিঁড়ে ফেলতে লাগে। সেই তান্ত্রিক মহিলা ব্যথায় কুকড়াতে লাগলো আর চিৎকার করতে লাগলো। একটা সময় সেই মহিলার একটা হাত টেনে ছিঁড়ে ফেলা হলো, রক্ত টুপটুপ করে পড়ছে হাত থেকে। ঠিক সেই মুহূর্তে অদৃশ্যভাবে একটা রশি এসে তার গলায় পেঁচিয়ে যায় এবং তাকে ফাঁসির মতো করে শূন্যে ঝুলিয়ে দেয়। মনে হচ্ছিল নিচ থেকে কেউ রশিটার চোরে টান দিয়ে ধরে রেখেছে। মহিলাটার দাঁত জিব্বার উপর কামড় দিয়ে রক্ত বের করে ফেলে। মুখ দিয়ে রক্ত গলা অব্দি তখন ভিজে যাচ্ছিল। হঠাৎ করেই মহিলা তার চোখ বরাবর কেউ ধারালো সূচ ঢুকিয়ে দিল। চোখের মণি বের হয়ে আসার উপক্রম। ঠিক সেই মুহূর্তে তিনি শুনতে পেল চারদিক থেকে অট্ট হাসির শব্দ। যে হাসির শব্দে আলীর ঘুম ভেঙে যায় আর নিজের গলার মধ্যে কোনো কিছু দিয়ে জোরে টান দেওয়ার অনুভব করে। তৎক্ষণাৎ ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। ঘুম থেকে ওঠার পরও আলীর শব্দ তারা শুনতে পায় চারপাশে। সে ভয়ে আল্লাহর নাম নিয়ে কোন রকম পাশ ফিরে ঘুমিয়ে যায়। যেহেতু গ্রামের মানুষ, তাই তারা সকলেই ফজরের পরপরই ঘুম থেকে ওঠে, সকালের নাস্তা শেষ করে রং চা এবং বিস্কুট দিয়ে। কিন্তু আলী যখন চা খেতে যায়, তখন আলীর মনে হতে থাকে এগুলো তার চা না, তাজা রক্ত। ভালো করে বোঝার জন্য কাপটা সামনে এগিয়ে নেয়, কিন্তু আলীর কাছে মনে হলো ধোয়ার সাথে কিছু একটা যেন মুখ হা করে তার মুখের ভেতর ঢুকে গেছে। আলী ভয় পেয়ে যায়, চায়ের কাপ ফেলে দেয়। এইটা দেখে বাকিরা জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু আলী কাউকে তেমন কিছু বলতে পারে না। পরে তারা তাদের কাজ করার জন্য প্রস্তুতি নেয়। যখন তারা পুনরায় কাজ করতে গেল এবং উঁচু ভিটাটায় যখন তারা আবার একটা কোপ দিতে গেল, তখন আলীর কাছে মনে হলো মাটির উপর যেন দানবীয় বড় বড় চোখ তার দিকে তাকিয়ে আছে। তিনি দ্বিতীয়বার মাটি কোপ দিতে গেলেন, তখনও মনে হলো আশপাশ থেকে অনেকগুলো চোখ তাদের উপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আলী মাটিতে আর কোপ দেওয়ার মতো সাহস পেলেন না। তার কাছে মনে হতে লাগলো পেছনের গাছগুলো যেন তাদের দিকে হেঁটে আসছে এবং গাছগুলো তাদের খুব নিকটবর্তী চলে আসছে। আলী পেছনে তাকায়, তার কাছে মনে হচ্ছিল গাছগুলো হাঁটাহাঁটি করছে। ভয় পেয়ে খানিকটা তিনি পেছনে সরে যায়। ভালো করে তাকিয়ে দেখে সব ঠিক আছে, কিন্তু তারপরও তার কাছে কেন জানি সবকিছু অস্বাভাবিক লাগছিল, অস্বস্তি লাগছিল। এক প্রকার না পেরে সে তার রাতের স্বপ্নের কথা বাকিদের সাথে শেয়ার করে ফেলে, কিন্তু বাকিরা তার কথায় অট্ট হাসি দিয়ে উড়িয়ে দেয় আর বলে, মানুষের কথা কানে নিয়েছিস তো এমন স্বপ্ন দেখেছিস? এখানে আসার পর থেকে তো মানুষ নানা রকমের কথা বলা বলি করছে, এই জায়গা ভালো না, ওই জায়গা ভালো না, কিন্তু এখানে আসার পর তো আমরা তেমন কিছু দেখলাম না। আর তুই হয়তো এসব মনের ভুল দেখছিস, আর লোকদের কথা বেশি ভাবছিস তাই এমন হচ্ছে। এসব বাদ দে, তো কাজে মনোযোগ দে, কাজ যদি ঠিকভাবে না করিস তাহলে মালিক টাকা দিবে না। আলীও তখন মনে মনে ভাবলো হয়তো তিনি বেশি চিন্তা ভাবনা করছেন দেখে অবস্থা, তিনি আর কাজে মন দিতে পারলেন না। এভাবে সকাল 10টা বেজে গেল। সকালে হালকা নাস্তা করার পর 10টার দিকে তাদের ভাত খাওয়ার প্রয়োজন হয়, যেহেতু গ্রামের মানুষ। যখন তারা ভাত খেতে বসে, তখন আলী ভাতের দিকে তাকিয়ে দেখে ভাতের জায়গায় অগণিত ছোট ছোট সাদা সাদা পোকা, ম্যাগেটস বলা যায়, তারা ভাতের বাটিতে কিলবিল করছে। এইটা দেখে সে বাটি সহ খাবার ছুঁড়ে মারে। আলীর খাবার ছুঁড়ে মারা দেখে বাকিরা জিজ্ঞাসা করে কি হয়েছে। আলী বলে, ওদিকে তাকিয়ে দেখো, এগুলা ভাত না, পোকা। সবাই তখন আলীর কথা মতো সামনের দিকে তাকায় আর বলে, কোথায় পোকা, এগুলো তো ভাতই। আলী ভালোভাবে তাকে দেখে আসলেই তো গোলা ভাত, উনি বুঝতে পারে না কি হচ্ছে তার সাথে, যেহেতু আর ভাত যেহেতু সেগুলা ভাত ছিল না, তাই বাকিরা মিলে অল্প অল্প করে আলীকে কিছু ভাত দেয়, কিন্তু আলী সে ভাত কেন জানি গিলতে পারছে না। আলীর কাছে মনে হচ্ছিল তার গলায় অগণিত ছোট ছোট কাটা বিঁধে আছে। তখন আলী মনে মনে ভাবল এই জায়গাটি আসলেই ভালো না, লোকজন শুধু শুধু কেন মিথ্যা কথা বলবে, আর আসার পর থেকে আলীর সাথে কিছু না কিছু হচ্ছেই, আর যেহেতু গ্রামের মানুষদের মধ্যে কুসংস্কার বেশি তাই তিনি ভাবতে লাগলেন এগুলো হয়তো অশনির সংকেত তাকে দেওয়া হচ্ছে। তাই তিনি বেশ বিচলিত হয়ে পড়েন আর বলেন যে সেখানে কোনো কাজ করবে না। পরে তারা তার সাথে থাকা বাকিরা বলে যেহেতু তোর ভালো লাগছে না ঠিক আছে আজকের দিনটা কাজ কর কালকে চলে আসিস, কলে চলে যাস। নানা রকম চিন্তা ভাবনায় সেদিন আর তারা কোনো কাজের কোনো অগ্রগতি করতে পারেনি। বিকেলে সন্ধ্যা গুনিয়ে আসে, যেহেতু রাতের বেলা খাওয়া দাওয়া করা লাগবে তাই আলীর ভাত যায় রান্নার মানে ভাত রান্না করতে যায়। ভাতের চাল ধুয়ে চাল চুলার মধ্যে ভুষিয়ে দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করতে থাকে আলী, তখন দেখে কোনোভাবেই আগুন জ্বালাতে পারছে না। হুট করে আলীর সামনে চোখে পড়ে যে ভাতের পাতিল চাল শুকিয়ে উল্টিয়ে দিয়েছে আর পানি সহ চাল চুলার মধ্যে পড়ে গেছে। আলী দেখে ভয় পায়, এমনি সারাদিন একটার পর একটা কাণ্ড তার সাথে ঘটে যাচ্ছে আর তিনি মনে মনে ভাবেন হয়তো খারাপ কিছু আছে এখানে। তিনি পুনরায় চাল ধুয়ে এনে চুলায় বসায়, একবার না দুইবার না তিনবার চেষ্টা করার পর যখন আগুন জ্বালায় তখন আগুনের লাল আভায় তিনি বুঝতে পারেন তার পেছন দিকে কে হয়তো এক পাশ থেকে অন্য পাশে দ্রুত গতিতে চলে গেছে। তিনি পেছনে ফিরে তাকান, ভয়ে বুকে থুতু দেন এবং দেখেন কিছুই নেই। তিনি যখন সামনের দিকে তাকান তখন দেখেন চুলার আগুন নিভে গেছে। দ্বিতীয়বার তিনি আবারও চুলার আগুন জ্বালায়, এবার তিনি চুলার আগুনের আলোয় দেখতে পায় সামনের গাছের উপর বিশ্রীভাবে কেউ একজন দাঁড়িয়ে আছে বিকট হাসি দিয়ে। আলী সাথে সাথে তার পাশে থাকা লোকদেরকে ডাক দিলেন এবং বললেন দেখ 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 সামনে একজন লোক দাঁড়িয়ে আছে। সবাই তাকে বললে তোর মাথাটা গেছে পুরা, কই সামনে তো কেউ নাই। তিনি তখন আবার সামনের দিকে তাকিয়ে দেখেন গাছে কেউ নাই, কিন্তু মনে হচ্ছিল কেউ যখন কেউ যদি এক গাছ থেকে অন্য গাছ দিয়ে লাফ দিয়ে যায় যেমন শব্দ হবে ঠিক সেরকম শব্দ সেখানে হয়েছে। তিনি বেশ ভয় পেয়ে যান, বাকিদেরকে বললেন রান্না করার জন্য, তিনি রান্না করতে পারছেন না। রান্না শেষ করে খাওয়া দাওয়া করে সকালে ঘুমাতে যান, কিন্তু আলী তার পাশে থাকা দুজনকে বলে তা খুব ভয় করছে, তিনি তাদের দুজনের সাহায্য নিয়ে ঘুমাবেন। বাকি দুজন তার এই কথা শুনে বেশ ঠাট্টা তামাশা করে, তারপর বলল আচ্ছা ঠিক আছে তোর দেহে ভালো আসবে ঘুমা। তিনি দুজনের মাঝখানে ঘুমালেন, কিন্তু তার মনের মধ্যে তখনও বেশ ভয় ভয় একটা শরীর কাঁপছিল, এরকম অবস্থা ছিল মুখ কাঁপছিল। এক মিনিটের জন্য তার কাছে মনে হলো তার সঠিক তার ঠিক পা বাড়ার বিভৎস কেউ দাঁড়িয়ে আছে। তিনি আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যান। সকালে উঠে বাকিরা আলীকে দেখতে পা না পেয়ে ভাবেন হয়তো জলদি উঠে গেছে আর কাজে লেগে পড়েছে, কিন্তু অনেকক্ষণ আলীর খোঁজাখুঁজি করার পর খোঁজ না মিললে তাকে এবার সকালে বেশ চিন্তায় পড়ে যান যে কোথায় গেল, কিন্তু কোথাও আলীকে খুঁজে পেল না। খুঁজতে খুঁজতে আস্তে একটা পর্যায়ে গিয়ে দেখে পাশের ঘন জঙ্গলে তার ফাঁস লাগানো ঝুলন্ত লাশ গাছের উচ্চ স্থানে ঝুলছে। এত উচ্চ স্থানে ফাঁস লাগানো কারো পক্ষে যাওয়া সম্ভব না এখন এত তাড়াতাড়ি, ভয়ে তারা কেউ গাছ থেকে লাশ নামায়নি। গ্রামের লোকজনের মধ্যেও জানাজানি হয়ে যায়, নিকটস্থ পুলিশ খবর দেওয়া হলে সেই সাথে শাহিনকেও, পুরো গ্রাম তখন হইচই পড়ে যায়। অনেকে বলতে থাকে আগেই বলেছিলাম এই জায়গা ভালো না, পুলিশ এসে লাশ গাছের উপর দেখে বেশ অবাক হয়ে যায়। কোন রকম তারা লাশটাকে নামিয়ে নিয়ে আসে এবং তদন্তের জন্য নিয়ে যায়। পাশে থাকা মুরব্বীরা শাহিনকে বলতে থাকে আমাদের কথা শুনোনি, বলেছিলাম এই জায়গাটা ভালো না, এখন খারাপ কিছু হয়েছে, আমাদের কথা না শোনার ফলে আজ একটা প্রাণ চলে গেল। বাকি শ্রমিকরাও আলীর মৃত্যু দেখে ভয়ে তারা সাফ জানিয়ে দেয় তারা আর এখানে কাজ করবে না এবং তারা আজই চলে যাবে এখান থেকে। নানা রকম পুলিশের ঝামেলা মিটাতে মিটাতে রাত হয়ে যায় শাহিনের, সেদিকে বাসায় ফিরতে না পারে না। তখন কাদের দাদা শাহিনকে বলে যেহেতু অনেক রাত হয়ে গেছে আর জায়গাটাও ভালো না, এত রাতে তোমাকে একা একা বাসায় যেতে হবে না, আজকে আমাদের বাসায় রাত কাটিয়ে কালকে সকালে চলে যাও। শাহিন কাদের দাদার বাসায় খাওয়া দাওয়া শেষ করে, শেষ করার পর শাহিন কাদের দাদাকে জিজ্ঞাসা করে দাদা জায়গা তো কিনলাম কিন্তু আপনার জায়গা যেহেতু জায়গা কেনার আগে বলছিলেন কিছু সমস্যা আছে, জায়গাটা নিলে যেন ভাবনা ফ্রি থাকি, তো যে চিন্তা ভাবনা করে কিনি আসলে দাদা জায়গাটার মধ্যে কি সমস্যা হয়েছে আমাকে কি বলা যায়। তখন কাদের দাদা খানিকটা চিন্তা ভাবনা করে বলেন আচ্ছা শোনো, তুমি যে ভিটাটা বা জমিটা কিনেছো সেটা জমিটা পড়ছিল রত্না পাগলির। আসলে রত্না প্রথমত পাগল ছিল না, আস্তে আস্তে সে পাগল হয়ে যেত, তার নাম হয়ে যায় রত্না পাগলি। এই রত্নার এক ছেলে দুই মেয়ে, মেয়ে দুইটাকে বিয়ে দিয়ে দেয়, ছেলে চাকরির জন্য শহরে চলে যায় আর সেখানে থাকতে শুরু করে। এরপর থেকে রত্নার তার স্বামী সেখানে বসবাস করতে থাকে। একটা সময় রত্নার স্বামী নানা রকম অসুস্থতার ফলে মারা যায়, একা হয়ে যায় রত্না। রত্নার স্বামী মারা যাওয়ার পর থেকে মাঝে মাঝেই রত্না গায়েব হয়ে যেত। দুই মাস তিন মাস পর পর সে বাড়িতে ফিরে আসতো, আর যখন সে বাড়িতে ফিরে আসতো তখন দেখে মনে হতো যে সে ভিক্ষা করেছে এতদিন, অনেকটা ছেঁড়া ফাড়া নোংরা কাপড় পরে থাকতো শরীরে, কি খেত না খেত তা কারোরই আসলে জানা ছিল না। এভাবে কেটে যায় দুই তিন বছর। একদিন রত্না প্রায় সাত মাসের মতো গায়েব হয়ে যায়, তার কোনো হাদিস ছিল না, কোনো হাদিস ছিল না। অনেকে ভাবে যে হয়তো রত্না মারা গেছে, তার লাশ হয়তো কোথাও মরে পড়ে পচে আছে। কিন্তু সকলের চিন্তা চেতনার ঊর্ধ্বে গিয়ে একদিন রত্না বাড়ি ফিরে আসে। রত্না এবার বেশভূষা বিভিন্ন একদম পরিবর্তন, তাকে দেখে মনে হচ্ছে অনেকটা তান্ত্রিক ধরনের। নাকের দুই পাশে দুইটা নথ, মাথায় চুলের জট, কপালে কয়েকটা চিহ্ন, হাতের বাহুতে নানা ধরনের কড়ি লাগানো পেঁচানো, গলায় কড়ির মালা, তাদের পরিবর্তন দেখে সকলে অবাক হয়ে যায়। ভাবে তারা হয়তো মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু একটা সময় রত্না পাগলি মানুষের ছোট ছোট সমস্যা সমাধান করে দিতে পারত। এই যেমন ঝাড়ফুঁক, জিন ঘটিত সমস্যা, জিন ছড়ানোর সব কাজ তিনি করতে লাগলেন এবং মোটামুটি মানুষও তার কাজের সুফল ভোগ করতে লাগলো। এর মধ্যে একদিন রত্না পাগলির কাছে একজন সাত মাসের গর্ভবতী মহিলা আসে তার সমস্যা নিয়ে। সে জানায় এর আগে তিনি দুই তিনবার বাচ্চা নিয়েছিলেন, ঠিক সাত মাসের সময় বাচ্চা নাকি প্রতি রাতেই ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখেন, কেউ নাকি বলে তোর বাচ্চাটা আমাকে দিয়ে দে, এই বাচ্চা তোর না, আর এই বাচ্চা জন্ম নিল, এই বাচ্চাকে আমি আমার সাথে নিয়ে যাব, আর নাকি বলতো যে মেরে ফেল তোর পেটের বাচ্চাকে। স্বপ্নের মধ্যেই নাকি তিনি এই প্রকার বাধ্য হয়ে নিজের পেটে নিজেই ঘুষিয়ে মারতেন। ঘুষি মারার ফলে আমার পেটের বাচ্চারা অত্যন্ত নড়াচড়া করত, যখন অতিরিক্ত নড়াচড়া করত তখন স্বপ্নের মধ্যেই নাকি তার গর্ভপাত হয়ে যেত, ঠিক তখন তিনি জাগ্রত হয়ে পড়েন এবং জাগ্রত অবস্থায় বাচ্চার অতিরিক্ত নড়াচড়া অনুভব করতেন। একটু পর সবকিছু ঠিক হয়ে যেত, তবে পেটের মধ্যে কেমন একটা ব্যথা অনুভব করতেন। স্বপ্ন ভয়ে বিষয়টা তেমন পাত্তা দেয়নি, কিন্তু বাচ্চা যখন ভূমিষ্ঠ হতো তখন তার পিঠে শরীরে এক প্রকার কালশিত নীলবর্ণের দাগ তিনি দেখতে পেতেন, আর বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথেই মারা যেত। এভাবে আমার দুটো বাচ্চা নষ্ট হয়ে যায়। আর বাচ্চা যখন পেটে আসে ঠিক সাত মাসের সময় থেকেই আমি একা একাই স্বপ্ন দেখতে থাকি। এখন আমার গর্তে সাত মাসের বাচ্চা, ইদানিং সেই আমি সে একই স্বপ্ন দেখছি। আমার এখন ভয় লাগছে আগের বাচ্চার মতো যদি এই বাচ্চা মারা যায় তাহলে কিভাবে বাঁচবো আমি। তখন রত্না পাগলি সব কথা শুনে বলে যে তুই চিন্তা করিস না, দেখি আমি কি দেখতে আমি কি করতে পারি, দেখা যাক। দুই তিন দিন পর সেই গর্ভবতী মহিলা রত্না পাগলির কাছে আসে। রত্না পাগলি জানায় তোর উপর খুবিশ নজর দিয়েছে, তোর বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হতে দিবে না, তুই যতগুলো বাচ্চা দিবি সবগুলো নিয়ে নিবে, মেরে ফেলবে। আমি ওরে বসে নিয়ে আসছি, ও আর তোর কোনো ক্ষতি করবে না, এই তাবিজটা তোর হাতের বাহুতে বেঁধে রাখবি যতক্ষণ তোর বাচ্চা ভূমিষ্ঠ না হয়। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর যদি কোনো সমস্যা হয় তাহলে আমার কাছে আসিস। আর দুই মাস পর সেই মহিলা একটা কন্যা সন্তানের জন্ম দেয় এবং সুস্থভাবে জন্ম দেয়, আর তার কোনো সমস্যা হচ্ছিল না। এই ঘটনার পর রত্না পাগলির এক প্রকার নানার নাম সারা গ্রামে শুনে পড়ে। দূর দূরান্তর থেকে লোকজন আসতে শুরু করে বিভিন্ন সমস্যা নিয়ে। আরেকদিন পাশের গ্রাম থেকে কিছু লোক আসে তাদের গ্রামের সমস্যা নিয়ে। তারা জানায় কিছুদিন আগে তাদের গ্রামে একটা মেয়ে ছিল, মারা গিয়েছে, আর সেই মেয়েটিকে দাফন করার জন্য দাফন কাজ শেষ করার পর তাদের গ্রামে টুকটাক কিছু সমস্যা লেগে থাকতো, রাতে সেখান থেকে কেউ যাতায়াত করতে পারত না। তখন নাকি সেই মেয়েটাকে দেখা যেত গাছে ঝুলন্ত অবস্থায়, আবার কেউ কেউ নাকি স্বপ্নেও সেই মেয়েটাকে দেখতে পায়। এর মধ্যে একজন একদিন স্বপ্ন দেখতে পায় সেই মেয়েটার কবর আধ ভাঙা এবং সেখান থেকে কাফনের কাপড় অর্ধেক বের হয়ে গেছে। লোকটা তার স্বপ্নের কোনো মানে বুঝতে পারেন না। পরদিন সকালে সেই বিষয়ে সবাইকে বিষয়টি জানায়, কিন্তু সবাই বিষয়টি পাত্তা দেয় না। একে একে করেই সেই গ্রামের দুই পিস থেকে ২৫ জন সেই একই স্বপ্ন দেখে। পরে সকলে বিষয়টা আমলে নেয়, কারণ একজন মিথ্যা বলবে সবাই তার মিথ্যাটা বিশ্বাস করবে না, সবাই তার মিথ্যা বলবে না। তাদের কথা অনুযায়ী তারা সেই মেয়েটির কবরের সামনে যায়, কিন্তু গিয়ে দেখে সবকিছুই ঠিক আছে। তবে এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে, যারা যারাই সেই মেয়েটাকে স্বপ্নে দেখেছে তারাই ধীরে ধীরে মস্তিষ্ক বিকৃত হতে থাকে। সকলে চিন্তিত হয়ে পড়ে এবং তারা ভালো ওঝার খোঁজ করতে থাকে। একটা সময় তারা রত্না পাগলির খবর পায় এবং তার কাছে আসে। রত্না পাগলে সবকিছু শুনে বলে যে দুই দিন পর তাদের গ্রামে যাবে ঘটনা কি দেখার জন্য, সবকিছুর খোঁজ খবর তিনি নেবেন। দুদিন পর রত্না সেই গ্রামে যায় দুপুরের দিকে এবং দুপুরে গিয়ে বলে যে কবরটা সমস্যা সেই কবরে যেন তাকে নিয়ে যাওয়া হয়। গ্রামের লোকজন তাকে সেই কবরের সামনে নিয়ে যায়। উপর থেকে দেখতে কবর একদম ঠিকঠাক। পরে রত্না সেখান থেকে চলে আসে এবং বলে সন্ধ্যার পরে যাবে কবর, যা করার করবে। সন্ধ্যার পরে রত্না পাগলি সমসাধনায় বসে, সেই মেয়ের পরিবারকেও ডেকে নিয়ে আসা হয় এবং জিজ্ঞাসা করা হয় মেয়েটি কিভাবে মারা গেছে। তখন তার বাবা মা জানায় কোনো কারণ ছাড়াই তার মেয়েটি ধান খেতে পোকা মারার যে কীটনাশক ওষুধ ব্যবহার করা হয় সেই ওষুধ থেকে আত্মহত্যা করেন। পরে আমরা তাকে স্বাভাবিক প্রক্রিয়ায় দাফন কাজ শেষ করি। সব শুনে বলে রত্না ঠিক আছে। রত্না তন্ত্র সাধনে মনোযোগ দেয়। সাধনার এক পর্যায়ে রত্না জানায় যে মেয়েটির উপর একটা নয় দুইটা নয় তিনটা খুবই সাঁচুর করেছে। মেয়েটা যখন জীবিত অবস্থায় ছিল তখন মেয়েটাকে নানাভাবে ভয় দেখিয়ে টর্চার করত, কীটনাশক খাওয়ানোর জন্য তারাই প্ররোচনা করে দিয়েছে যাতে সে নিজে নিজে আত্মহত্যা করে। মেয়েটা মারা গিয়েও শান্তি পায়নি, তাই কবর থেকে সেই খবিশরা কাফনের কাপড়, কবরের মাটি, মেয়েটার কিছু শরীরের অংশ কেটে নিয়ে গেছে এবং এর দ্বারা ভয়াবহ জাদুটনা করেছে। মেয়েটা বারবার স্বপ্নে এসে এটাই ইঙ্গিত দিচ্ছিল। পরে সকলে জিজ্ঞাসা করে এই সময়ের সমাধান কি। রত্না পাগলি বলে পুনরায় কবর থেকে উঠে সে মেয়েটার লাশ তুলে শরীয়ত মোতাবেক দাফন কাজ শেষ করতে হবে। এ মেয়েটার শরীয়ত মোতাবেক দাফন কাজ সম্পন্ন হয়নি। আগে মেয়েটাকে উঠিয়ে শরীয়ত মোতাবেক দাফন কাজ সম্পন্ন করেন, তারপর বাকি যা কিছু করার লাগে আমি করে দিব। পরে মেয়েটার লাশ কবর থেকে উঠিয়ে আনা হয়, গোসল করানো হয়, জানাজা পুড়িয়ে দাফন করা হয়। আর এর কিছুদিন পর আস্তে আস্তে তাদের সমস্যাটা কমে যায়। রত্না কিভাবে কি করেছিল সেই বিষয়ে সেখানের কাউকে তেমন কিছু বলেনি, পরে সে সেখান থেকে চলে আসে। এভাবে রত্নার কাজের কথা এক গ্রাম থেকে আরেক গ্রামে ছড়িয়ে পড়ে। একটা সময় রত্না পাগলির নাম তান্ত্রিক উপাধি পায়। যেহেতু রত্না পাগলির কাছে কাজে মানুষ সুফল পেতে লাগলো, একদিন পাশের গ্রাম থেকে একজন মহিলা ও পুরুষ আসে তার কাছে একটা সমস্যা নিয়ে। সমস্যাটা মূলত তার 3-4 বছরের বাচ্চার। তার বাচ্চাটা নাকি অদ্ভুত রকম আচরণ করছিল বিগত কয়েক মাস ধরে। বড়দের ন্যায় শক্তি তার গায়ে, কিছুদিন যাবৎ কোনো খাওয়া দাওয়া করছে না, কিন্তু না খেয়ে একটা বাচ্চা বাঁচা কিভাবে সম্ভব। রত্না পাগলি তাদের সকল কথা শুনে জানায় যে তিনি বিষয়টা দেখবেন এবং দুদিন পর তাদেরকে আসতে বলেন। দুদিন পর তারা যখন আসে তখন রত্না পাগলি জানায় তার ছেলের উপরে ঘোর বিপদ, তার ছেলেকে কারো নামে উৎসর্গ করে দেওয়া হয়েছে এবং তার ছেলেকে কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়, যে কোনো সময় তার ছেলেকে ভোগে পরিণত করা হবে। আর তার ছেলে এখন সম্পূর্ণরূপে সেই শয়তানরা কব্জা করে ফেলেছে, ওর ভিতরে ও এখন নাই, ওকে সেই শয়তানরা নিয়েই যাবি। আর এর কোনো উপায়ও নেই, তার উপায়ও তার জানা নেই, আর জানা থাকলে সেটা খুবই দুষ্কর, করা সম্ভব না। এটা শোনার পর সেই ছেলের বাবা মা কান্না ভেঙে পড়ে এবং তাকে খুব আকত্তি মিনতি করে যেন সে তার কাছে ছেলের কাছে তার সমস্যাটা সমাধান করে দেয়। কিন্তু রত্না জানায় যে এই কাজ তিনি করতে পারবেন না। এইভাবে প্রায় প্রতিদিনই সেই ছেলের পিতা মাতা রত্না পাগলির কাছে আসত এবং তার ছেলের সমস্যার সমাধান করার জন্য রিকোয়েস্ট করত, কিন্তু রত্না পাগলি প্রতিবারই তাদেরকে জানিয়ে দিত যে তিনি কাজ করতে পারবেন না। একটা সময় সেই ছেলের পিতা মাতা রত্না পাগলির হাতে পায়ে ধরে এবং বলে তার এই ছেলে ছাড়া তাদের আর কেউ নাই, এখন তিনি যদি সমস্যার সমাধান না করেন তাহলে তারা মারা যাবে। পিতা মাতার কান্না রত্না পাগলি সহ্য করতে পারেননি। তিনি তখন জানায় ঠিক আছে আমি চেষ্টা করে দেখতে পারি, কিন্তু এই কাজ করলে তোর বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ তোর বাচ্চাকে ভোগে দিয়ে দেওয়া হয়েছে আর ভোগে দিয়ে দেওয়া জিনিস কিন্তু সহজে বাঁচানো সম্ভব না। তখন তার পিতা মাতা বলে যে অন্তত শেষ চেষ্টা তো করতে পারি। তখন রত্না পাগলি জানায় দেয় যে অমুক দিন অমুক সময় কিছু জিনিস নিয়ে তাদের সামনে হাজির হতে হবে। তারা 3 দিন পর মধ্যরাতে সেই ছেলের পিতা মাতা সহ সেই ছেলেকে নিয়ে রত্না পাগলির বাড়িতে আসে এবং রত্না পাগলির বলা সকল জিনিসপত্র নিয়ে আসে। বিড়বিড় করে রত্না পাগলি কিছু মন্ত্র পড়তে থাকে। একটা সময় রত্না পাগলির কাছে মনে হল তার সামনে ঠিক কাজ বরাবর কিছু একটা বিকৃতি অবস্থায় দাঁড়িয়ে আছে, যা দেখে রত্না খানিকক্ষণের জন্য বিচলিত হয়ে পড়ে। তারপরও তিনি তার মন্ত্র পড়া বন্ধ করেন না। একটা সময় রত্না খেয়াল করে যে সেই ছোট্ট মেয়েটা তার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে, এবং তার মন্ত্র পড়ার মাঝখানে সেই বাচ্চাটা উঠে গিয়ে রত্নাকে শূন্যে তুলে দেয় এক আছাড়। এভাবে তিন চারটা আছাড় খায় রত্না। এরপর তাকে উল্টো করে এক আছাড় মারে তার পিঠের উপর বসে এবং রত্নার ডান পা ধরে জোরে মোচড় দেয়। মোচড় দেওয়ার সাথে সাথে রত্না চিৎকার দিয়ে ওঠে। রত্নার পা মোচড় দিয়ে ধরে ভেঙে ফেলে। পা ভেঙে দিয়ে সাথে সাথে সেই বাচ্চাটা দৌড়ে বাচ্চাটা উঠে দৌড় দিয়ে পাশের ঝোপঝাড়ের দিকে চলে যায়। এদিকে রত্না পাগলি ব্যথায় চিৎকার করতে থাকে। সেই ছেলের পেছন পেছন সেই ছেলের বাবা মাও দৌড় দিতে থাকে, কিন্তু ছেলেটাকে এই রাতে কোথাও খুঁজে পায় না। পরদিন সকালে সেই ছেলেটার খোঁজও গ্রামের লোকজন সব এক হয়ে যায়। এক হয়ে সেই ছেলেটাকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তারা ঝোপঝাড়ের বেশ ভেতরে ছেলেটার মোচড়ানো ডেড বডিটা পায়। ছেলেটাকে এমন অবস্থায় পাওয়া যায় শরীরের কথা যেভাবে চিপড়ানো হয় ঠিক সেভাবে ছেলেটাকে চিপড়ানো হয়েছে। পুরো শরীরের হাড় মনে হচ্ছে ভেঙে গুড়া গুড়া করে ফেলা হয়েছে। পরে গ্রামের সকলে ছেলেটাকে উদ্ধার করে দাফন কাজ শেষ করে। আর এদিকে রত্না পাগলির পা ভেঙে পঙ্গু, যেহেতু সে এখন পঙ্গু হয়ে গেছে তাই সে আস্তে আস্তে ধরনের কাজ করা বন্ধ করে দেয়। আর লোকজন আসা বন্ধ হয়ে যায়। একটা পর্যায়ে রত্নার পা পচন ধরে যায়। ধীরে ধীরে রত্নার আচরণের পরিবর্তন ঘটতে থাকে। একটা সময় সবাই ধারণা করে নিল রত্নার উপর হয়তো জিন ভর করেছে, যার জন্য সে এখন পাগল হয়ে গেছে। আস্তে আস্তে রত্নার খোঁজ খবর নেওয়া সকলে বন্ধ করে দিল। কিন্তু কেউ যখন তার বাড়িতে পাশ দিয়ে যেত মনে হতো তার বাড়ির মধ্যে অনেক তোলপাড় চলছে। অনেক সময় সন্ধ্যার দিকে তার বাড়ির রাস্তা দিকেও কেউ গেলে ফিসফিস শব্দ শোনা যেত, যার মধ্যে জন্য মানুষ ভয়ে সেদিক দিয়ে যাওয়া বন্ধ করে দেয়। একদিন আমি হুট করে রত্না পাগলিকে স্বপ্ন দেখি। রত্না পাগলির স্বপ্নে আমাকে এসে বলছে, কাদের, আমি তো মারা গেছি, আমার লাশটা পচন ধরে যাবে, আমার তাড়াতাড়ি নিয়ে দাফন করার ব্যবস্থা কর। এই স্বপ্ন দেখার পর আমি ভাবি হয়তো খারাপ কোনো স্বপ্ন দেখেছি, তেমন আর গুরুত্ব দেয়নি। কিন্তু এভাবে তিন চার দিন আমি সেই একই স্বপ্ন দেখি। রত্না পাগলি এসে বলতেছে, কাদের, আমাদের দাফনের ব্যবস্থা কর, আমি তো মরে গেছি, কাদের, আমার দাফন দেওয়ার ব্যবস্থা কর। একই স্বপ্ন বারবার দেখার কারণে আমি স্বপ্নের মানে বুঝতে পারি না। তাই আমি নিকটবর্তী এক ইমাম সাহেবের কাছে গিয়ে আমার সমস্ত কথা বলি। ইমাম সাহেব আমার সমস্ত কথা শুনে বলে, যেহেতু আপনি এই স্বপ্ন বারবার দেখছেন তার মানে অবশ্যই এই স্বপ্নের কোনো না কোনো মানে আছে। আপনি সাহেব বাড়িতে ঢুকে খোঁজ লাগানোর চেষ্টা করেন রত্না পাগলি কোথায় এবং কি করছে। কিন্তু ভয়ে সেই বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা কেউ সহজে করে না। সকলের মনে বিশ্বাস জন্মেছিল যদি সেই বাড়িতে প্রবেশ করে এবং জিন যদি তাদের উপর ভর করে, এই জন্য তারা কেউ সাহস করে সেই বাড়িতে ঢুকতে চায়নি। কিন্তু হুজুর জোর দিয়ে জানান যে সেই বাড়িতে ঢুকে যদি আসল তথ্য অনুসন্ধান না করেন তাহলে এই সমস্যার সমাধান হবে না। হুজুর তখন আশ্বাস দিলেন আমার আর লোকজনদের সাথে তিনি থাকবেন। আমি আশ্বাস পেয়ে চার পাঁচজনকে সেদিন রাতে রত্না পাগলির বাড়িতে পাঠাই। তাদের মধ্যে থেকে একজন ভেতরে ঢুকে খবর আনে রত্না পাগলি বেঁচে নেই, কিন্তু সে খিলখিল করে আসছে আর তার পঙ্গু পাটা পচন ধরে গেছে। সেখান থেকে একজন দৌড়ে আসে আমার বাসায় আর আসতে করে বলে, কাদের, রত্না পাগলি তো সত্যিই মারা গেছে। এই কথা শোনা মাত্র আমি তড়ি ঘড়ি করে তাদের সাথে বেরিয়ে পড়ি হুজুরের বাড়ির উদ্দেশ্যে। রাতে হুজুরের বাড়ি পৌঁছে হুজুরকে নিশ্চিত করি রত্না পাগলি আর বেঁচে নেই। হুজুর সেই কথা শুনে বলে, যত দ্রুত সম্ভব দাফন কাজ শেষ করতে হবে, না হলে ঘোর বিপদে পড়ে যাবে পুরো গ্রামবাসী। সেই রাতে হুজুর সহ আমরা সবাই রত্নার বাড়িতে প্রবেশ করি। ঘরের ভেতর ঢুকে দেখি রত্না পাগলির একটা প্রায় পচে যাওয়ার মতো অবস্থা। চোখগুলো খোলা অবস্থায় আমাদের দিকে তাকিয়ে খিলখিল করে আসছে। হুজুর তখন দোয়া দুরুদ পড়তে থাকে আর বলতে থাকে, একে এভাবেই যেভাবেই হোক ঘর থেকে বের করে এখানেই দাফন করা লাগবে। কিন্তু সকলে ভয় থাকে যদি রত্না পাগলিকে স্পর্শ করার করলে তার সাথে থাকা শয়তান যদি সকলকে ভর করে, তাই তিনি সবাইকে তিনি রত্নাকে স্পর্শ কর না করেই গাছের ডালের সাহায্যে কোন রকম ঘর থেকে বের করে নিয়ে আসে। এবং হুজুরের উপস্থিতিতে আমরা আমাদের হাতে মোটা কাপড় পেঁচিয়ে রত্নার কোনোভাবে গোসল সম্পন্ন করি। তারপর তাকে একটা কাপড় পেঁচিয়ে কোন রকম দাফন কাজ সম্পন্ন করে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসি। দ্বিতীয়বার পেছনে তাকিয়ে দেখার সাহস আমাদের হয়নি। এরপর এভাবে কেটে যায় প্রায় 13 বছর। 13 বছর পর তুমি এই জায়গাটা রত্নাপাকড়ের ছেলের থেকে কিনে নিয়েছ, কিন্তু এই 13 বছরে সেই বাড়ির আশেপাশে কারো যাওয়ার সাহস হয়নি। এখনো রাতে সেই বাড়ির সামনে গেলে মনে হয় অসংখ্য রক্তাক্ত চোখ যেন তাকিয়ে আছে হিংস্র দৃষ্টিতে। এই জন্য তোমাকে না করেছিলাম, এই জায়গাটা কিনো না। এখন যদি কিনে ফেলেছ সেখানে কিছু করার নাই। তবে আমরা যতটুকু বুঝি এই বাড়িতে বড় কোনো শক্তির অস্তিত্ব আছে, আর রত্না যেহেতু তন্ত্র সাধনা করত আর নানা ধরনের কাজ করে বেড়াত, হয়তো তাদের মধ্যে থাকা জিনরা এই বাড়ি কব্জা করে ফেলেছে আর রত্না গায়েব হয়ে কোথাও যেত তা আমরা আজ পর্যন্ত কেউ জানতে পারতাম না। শাহিন এই কথা শুনে চিন্তা করে তার আর এই বাড়িখানে বাড়ি করা ঠিক হবে না। পরদিন সকালে শাহিন কাদের দাদার বাড়ি চলে কাদের দাদার বাড়ি থেকে চলে যায়। এভাবে কেটে যায় কয়েক বছর। সেখানে কয়েকবার বাড়ি করতে চাওয়া হয়েছিল, কিন্তু বাড়ি তো দূরের কথা, সেই মাটিতে কোপ পর্যন্ত কেউ দিতে পারেনি। এখন সেই জায়গায় অনেক গাছ আর ঝোপঝাড় হয়ে গেছে, দেখে বোঝার উপায় নেই এখানে ভয়ঙ্কর কোনো কিছুর অস্তিত্ব ছিল এবং আছে। থ্যাংকস ভাই যিনি আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সাথে থাকবার জন্য। ইনশাল্লাহ সামনের এপিসোডে আবারও দেখা হবে আপনাদের সবার সাথে। আপনাদের যাদের ঘটনা পাঠাবার ইচ্ছা চাইলে আমাদেরকে ইমেল অ্যাড্রেসে ঘটনা পাঠাতে পারেন, দ্যাট ইজ bhoutikgota@gmail.com। ইনশাল্লাহ আজ আসছি সামনে শনিবার রাত 12টায় আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আজ আসছি, আসসালামু আলাইকুম।